ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
এবার হরতাল ঘোষণা করেনি বিরোধী দল বিএনপি, তবে অবরোধ চলবে বলে বলা হয়েছে।
রিপোর্ট রয়েছে পরমাশিস ঘোষ রায়ের।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি অত্যন্ত সমস্যার।
আর রয়েছে আলপসে জার্মান উইংস এর বিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে সাবেক এক বৈমানিকের সাক্ষাৎকার।
পাইলটের কারণে দুর্ঘটনা যাতে না ঘটে সেটার জন্য একটা নিয়ম আছে, যখন পাইলট যখন অপারেট করে সেখানে একজন বেরিয়ে গেলে আরেকজন রিপ্লেসমেন্ট, একটা কেবিন ক্রু আগে ককপিটে থাকতে হয়, প্রেজেন্ট থাকতে হয়।
তবে গোড়াতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। নাইজেরিয়ার জাতীয় নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। বোকো হারাম বিদ্রোহের কারণে এই নির্বাচন ৬ সপ্তাহ বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। নাইজেরিয়ার সময় শনিবার অপরাহ্নে এই ভোট গ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন সহিংসতা এবং ভোট গ্রহণে বিলম্বের খবর পাওয়া গেছে। সন্দেহভাজন বোকো হারাম উত্তরে গম্বে এবং বাউচে রাজ্যের কোনো কোনো অংশে হামলা চালিয়েছে। তারা জনসাধারণকে ভোট না দেওয়ার জন্য সতর্ক করে দিচ্ছে। বিরুই গ্রামের বাসিন্দারা ভয়েস অফ আমেরিকাকে জানান যে সেখানে দুজনকে হত্যা করা হয়েছে। দক্ষিণে ওগুই শহরে পুলিশ বলেছে যে একটি ভোট কেন্দ্রের পেছনে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে, তবে কারো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণের জিনিসপত্র দেরিতে পৌঁছনোতে এবং ভোটদাতাদের শনাক্তকরণ প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা দেওয়ায় ভোট গ্রহণ বিলম্বিত হয়। সোমালিয়ার রাজধানীতে আলশাবাব জঙ্গি গোষ্ঠী যে একটি হোটেল অবরুদ্ধ করে রেখেছিল, সেখানকার নিরাপত্তা বাহিনী সেই অবরোধ ভেঙে দিয়েছে। সোমালিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ আব্দি মারেই বলেন যে সরকারি সৈন্যরা সেখানকার স্থানীয় সময়ে সকাল ৭:৩০টায় হোটেলটির নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করে। তিনি সংবাদদাতাদের বলেন যে কয়েকজন সৈন্য, হোটেলের নিরাপত্তারক্ষী, ৬ জন অসামরিক লোক এবং আক্রমণকারী ৬ জন সহ মোট ২০ জন নিহত হয় এবং আহত হয় আরও ২৮ জন। ওই হোটেলে আটকে পড়া ৫০ জন অতিথি এবং কর্মীদের আজ শনিবার সকালে উদ্ধার করা হয়। মোগাদিশুর মদিনা হাসপাতালের একজন কর্মকর্তা ভয়েস অফ আমেরিকার সোমালি বিভাগকে জানায় যে সুইজারল্যান্ডে সোমালিয়ার রাষ্ট্রদূত ইউসুফ ইসমাইল বাড়িকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তিনি মারা যান। অন্যান্যদের মধ্যে একজন সোমালি আমেরিকানও নিহত হন। ২ মাস ধরে হরতাল অবরোধের পর এবার আর হরতাল দেয়নি বিএনপি, তবে অবরোধ চলবে বলে বলা হচ্ছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেছেন প্রয়োজনে আবারও হরতাল ডাকা হতে পারে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
শনিবার যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তাতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে হরতাল কর্মসূচি থেকে বিএনপি কি সরে আসছে, এমন প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভয়েস অব আমেরিকাকে বলেন প্রয়োজনে আবার হরতাল ডাকা হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন বিএনপি সরাসরি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নিয়ে ঢাকায় শতনাগরিক কমিটি এবং চট্টগ্রামে উন্নয়ন পরিষদের ব্যানারে নির্বাচন করছেন, আর হরতাল ঘোষণা না দেয়া তারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। শতনাগরিক কমিটির প্রধান প্রফেসর ইমাজউদ্দিন আহমদের মতে নির্বাচন বৃহত্তর আন্দোলনের একটি অংশ হিসেবেই কার্যকর হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে জঙ্গিবাদের অর্থায়ন রোধে সকল বাণিজ্যিক ব্যাংকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে যাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার জঙ্গিবাদী অর্থায়ন মোকাবেলা সংক্রান্ত সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের এক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান অর্থ আদান প্রদানকারী গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে একটি জাতীয় ডাটাবেস বা তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে। জঙ্গিবাদে অর্থায়ন মোকাবেলার লক্ষ্যে উন্নততর কৌশল অনুসন্ধানে ২০১৬ সালে বাংলাদেশ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থ পাচার সংক্রান্ত সংস্থার বার্ষিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ HRW বাংলাদেশ ও ক্যাম্বোডিয়ার মতো দেশগুলোতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে জার্মানির পোশাক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
HRW শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মতো দেশগুলোর পোশাক শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি স্বচ্ছতার সাথে জনসম্মুখে প্রকাশ করার জন্য জার্মানির ব্র্যান্ডগুলোকে তাগিদ দিয়েছে। এ প্রসঙ্গে HRW 2013 সালে ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসের ঘটনার উল্লেখ করে বলেছে, ওই ঘটনায় এটা সকলের নজরে এসেছে যে বিশ্বের বড় বড় পোশাক ব্র্যান্ডের ক্রেতারা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে কতটা উদাসীন। রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ওই ইমারতে যে কয়েকটি তৈরি পোশাক কারখানা ছিল সেগুলোর 1,100 জন শ্রমিক নিহত এবং অপর কয়েক হাজার শ্রমিক আহত হন। HRW বলেছে, জার্মানির অন্যতম পোশাক ব্র্যান্ড GIK রানা প্লাজায় অবস্থিত কারখানাগুলো থেকে পোশাক আমদানি করত। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
কলকাতার একটি অনুষ্ঠানে রাজ্যপাল কিশোরীনাথ ত্রিপাঠী তাঁর কথায় ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ গভীর সমস্যার বিষয়ে এরকম মন্তব্য করেছেন। রানাঘাট কনভেন্ট স্কুলে ধর্ষণের ঘটনাসহ নানান ঘটনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সম্ভাব্য সম্পৃক্ততায় সন্দেহ প্রকাশ করা হয়। পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
আল্পস পাহাড়ে জার্মান উইংস এর যাত্রী বিমানটি ভেঙে পড়েছে সহকারী পাইলটের স্বইচ্ছায়। গত বছরের মালয়েশিয়ান যাত্রী বিমানটির দুর্ঘটনার পেছনেও পাইলটের মানসিক সুস্থিরতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রী অশোক গজপতি রাজু বলেছেন, বিমানের দায়িত্ব নেওয়ার আগে পাইলটদের এখন যেমন ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করে শারীরিক সক্ষমতা যাচাই করে নেওয়া হয়, এবার থেকে পাইলটদের মানসিক পরীক্ষাও বাধ্যতামূলক করা দরকার। সাধারণ মানসিক সমস্যা ছাড়াও ভারতে আর্থিক সমস্যায় জর্জরিত বিভিন্ন বিমান সংস্থার পাইলটরাও নিজেদের বিমান ভাতা ছাঁটাই ও সামগ্রিক আর্থিক অনিশ্চয়তায় ভোগেন। এদের কেউ কেউ মনের উদ্বেগের চাপ নিতে না পেরে বিমান ধ্বংসের পথে তো যেতেই পারেন। এছাড়া ককপিটে সবসময় দুজনের উপস্থিতি বাধ্যতামূলক করার নিয়মটিও এবার কড়াকড়ি করা হচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যেমনটি শুনছিলেন, এটি গৌতম গুপ্তের প্রতিবেদন ছিল। বিমান উড়ানের দায়িত্ব নেবার আগে পাইলটদের মানসিক সুস্থতা পরীক্ষার বাধ্যতামূলক করার উদ্যোগ সম্পর্কে এখানে আরও জানিয়ে রাখি যে সম্প্রতি আল্পস পর্বতমালায় বিধ্বস্ত জার্মান উইংস বিমান উড়ানের প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে বাংলাদেশের একজন সাবেক বৈমানিকের সাক্ষাৎকার রয়েছে, বিশ্ব সংবাদের পরপরই শুনবেন। এর আগে যেটি বলছিলাম, পরমাশিষ ঘোষ রায়ের প্রতিবেদন, এখন শুনুন সেটি।
রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে নদিয়া জেলার রানাঘাট কনভেন্ট মিশনারি স্কুলের ঘটনা, বাংলাদেশি অনুপ্রবেশকারী যোগসাজশ রয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানের ফাঁকে রাজ্যপাল এই মন্তব্য করেন। নদিয়া জেলার রানাঘাট কনভেন্ট মিশনারি স্কুলে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ধৃত দুই ব্যক্তি মোহাম্মদ সালিম শেখ এবং গোপাল সরকার দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে বলেই CID জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যপালের আজকের এই মন্তব্য বলেই অভিমত তথ্যবিজ্ঞ মহলের। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদি মিশরের শারমাল শেখে আরব লীগের শীর্ষ বৈঠকে হুতি বিদ্রোহীদেরকে ইরানের পুতুল বলে অভিহিত করেছেন। ইরান সমর্থিত বিদ্রোহীদের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর কথায়, ইরানের এই পুতুলদের বলছি, তোমরা তোমাদের রাজনৈতিক অপরিপক্কতার কারণে ইয়েমেনকে ধ্বংস করছ। ইরান অবশ্য হুতিদের অর্থায়ন এবং প্রশিক্ষণ দেওয়ার কথা অস্বীকার করেছে। এই দুদিনের শীর্ষ বৈঠকে ইয়েমেনের সংঘাতি আলোচ্যসূচিতে প্রাধান্য পাচ্ছে। সেখানে শিয়া হুতি গোষ্ঠীকে উৎখাত করতে সৌদি আরব স্থানীয় প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। ওই জোটে উপসাগরীয় অঞ্চলে 5টি রাজতান্ত্রিক দেশ সহ মোট 10টি রাষ্ট্র রয়েছে। এই শীর্ষ বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন যে ইয়েমেনে দীর্ঘমেয়াদী সংঘাত বন্ধের একমাত্র উপায় হচ্ছে জাতিসংঘের উদ্যোগে আপোষ আলোচনা। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলার লক্ষ্যে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের বিষয়টি সমর্থনের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের লসনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আজ এক নতুন গতি সঞ্চার হয়েছে, ঠিক যখন এ ব্যাপারে প্রাথমিক চুক্তি সম্পাদনের সময়সীমাও এগিয়ে আসছে। তারা 31 মার্চের মধ্যে এক ধরনের সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন, যার উপর ভিত্তি করে জুনের শেষ নাগাদ একটি সাময়িক চুক্তি স্বাক্ষরিত হবে। ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। উভয় পক্ষেই বলছেন যে আলোচনা দীর্ঘ এবং কঠিন। কথিত P5+1 রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা চাইছেন এমন একটি চুক্তি যাতে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি থামানো যায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার কারণ, তা থেকে পরিত্রাণের উপায়, আন্তর্জাতিক ককপিট আইন, পাইলটদের দায়িত্ব কি, এসব বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সাবেক বৈমানিক ক্যাপ্টেন সাহাব। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন সেলিম হোসেন।
ক্যাপ্টেন সাহাব, ফ্রান্সের আলপসে সম্প্রতি জার্মান উইংসের ফ্লাইট 9524 বিধ্বস্ত হওয়ার ঘটনাটি সর্বসাম্প্রতিক ঘটনা এবং এতে 150 জনের সকলেই নিহত হয়েছেন। এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে, অনেকে বলছেন কোপাইলটের জন্য দায়ী অ্যান্দ্রিস লুবিটস, যার নাম। আপনি তো যাত্রী বিমানের পাইলট ছিলেন দীর্ঘ সময়, ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তাও, আপনার কি অভিমত?
আচ্ছা, এই ব্যাপারে আমি প্রথমে যখন ঘটনাটা শুনেছিলাম আমার তখন মনে হচ্ছিল এটা সম্ভবত বৈমানিকের কোনো সমস্যা হয়ে থাকবে। কারণটা, যে এয়ারক্রাফট গুলো ক্র্যাশ করছে এগুলা কিন্তু খুব আধুনিক বিমান, এগুলা সহজে ক্র্যাশ হবার কথা নয়।
মানে যান্ত্রিক ত্রুটি হওয়াটা খুব স্বাভাবিক নয়?
খুব স্বাভাবিক নয়, হলেও নিয়ন্ত্রণ করা যায়, এটা কোনো সমস্যাই না। সেই জন্য আমার কাছে খুব অ্যাবনর্মাল লাগছিল। পরবর্তীতে কালকে নিউজ রিপোর্টিং এ দেখলাম কোপাইলট সম্ভবত এটা নিয়ে সে আত্মঘাতী কোন অ্যাটেম্প নিয়েছে। সেটা সাধারণত পাইলটদের ব্যাপারে হয় না, কিন্তু এটা যে হয়েছে এই ব্যাপারেও কিন্তু কিছু প্রতিকার করার ব্যবস্থা ছিল। যখন ক্যাপ্টেন বেরিয়ে যায়, সাধারণত একজন কেবিন ক্রুকে ককপিটে বসিয়ে রেখে যায় বা নির্দেশ দেয় যে হি শুড স্টে আনটিল দ্য ক্যাপ্টেনস কাম ব্যাক অর দ্য আদার পাইলট কাম ব্যাক।
আচ্ছা, আমি এই প্রসঙ্গে ককপিটের আন্তর্জাতিক আইন কি এটা জানতে চাচ্ছি আপনার কাছে।
এইটা এইটাই আইন, যদি ককপিট টু পাইলট অপারেশন হয়, যখন চলে যায় কোনো পাইলট কোনো অ্যাসাইনমেন্টে বা কাজে ককপিটের বাইরে, তখন অ্যানাদার পার্সন হ্যাজ টু বি ইন দ্য ককপিট।
মানে পাইলট কখনোই একা থাকবে না, এটাই?
একা থাকবে না, কারণ তার অন্য সাহায্যের দরকার পড়তে পারে, হয়তো দরজা লক হয়ে গেল সেটা খুলতে হতে পারে। সেই জন্য একটা কেবিন অ্যাটেনডেন্ট কামস ইন এন্ড স্টেজ ইন দ্য ককপিট টিল দ্য আদার পাইলট কামস ব্যাক।
তালাবদ্ধ হওয়ার ঘটনা কি সব বিমানের একই, অটো লকড হয়ে যায় সব বিমানের ককপিটের দরজা?
ককপিট থেকে লক করে দিতে পারে, আবার যদি খুলতে হয় কেবিন ক্রুকে বাইরে থেকে ইন্টারকমে কথা বলতে হবে ক্যাপ্টেনের সঙ্গে বা পাইলটের সঙ্গে, তখন পাইলট ডোর লকটাকে রিলিজ করে দেয়। এইখানে যে রিপোর্টিংটা আমরা দেখলাম, সেখানে পাইলট নিজেই ট্রাই করছিল দরজাটা খুলবার জন্য, অনেক ধাক্কা থাক করেছে বা ভাঙবার চেষ্টা করেছে, সেটা পেরে ওঠেনি।
সাধারণভাবে উড়োজাহাজ দুর্ঘটনা হওয়ার মূল কারণগুলো কি কি হতে পারে?
একটা হয় আবহাওয়ার জন্য হতে পারে, টেকনিক্যাল কোন প্রবলেম, সিরিয়াস টেকনিক্যাল প্রবলেম হলে হয়তো হতে পারে। থার্ড ওয়ান হচ্ছে বৈমানিক বা পাইলটদের কোনো অব্যবস্থা বা ওই সব কারণে হতে পারে,
যেটি এই যে জার্মান উইং এর বিমানের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে।
হ্যাঁ, যেটা জার্মান, কারণ এই এটার কোনো টেকনিক্যাল কোনো রিপোর্টই ছিল না, যে অ্যাডভার্স রিপোর্ট ছিল না। আর এই 320 এয়ারক্রাফট ইজ ভেরি রিসেন্ট এয়ারক্রাফট, ভেরি নিউ এয়ারক্রাফট, সুতরাং এখানে ইঞ্জিন ফেল বা এইসব করার কোনো সম্ভাবনাই নেই। আর যদি আগুন ঠাগুন ধরে এগুলো তো নিয়ন্ত্রণ করা যায়, এন্ড দেয়ার ইজ এ সিস্টেম, ইটস নো প্রবলেম। আর ইঞ্জিনও যদি ফেল করে, একটা ইঞ্জিন দিয়ে একটা প্লেন অনায়াসে অবতরণ করতে পারে, কোনো ব্যাপারই না।
পাইলটের কারণে বিমান দুর্ঘটনার ইতিহাসে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেরকম 82 সালে জাপান এয়ারলাইন্সের দুর্ঘটনায় 24 জন মারা গিয়েছিল, 94 সালে মরক্কো ফ্লাইট 44 জন মারা গিয়েছিল, 97 সালের 19 ডিসেম্বর সিল্ক এয়ার ফ্লাইট 185 জন মারা গিয়েছিল, এবং 99 সালে মিশর এয়ার ফ্লাইট 217 জন মারা গিয়েছিল, 2013 সালে মোজাম্বিক ফ্লাইট 33 জন যাত্রী নিয়ে মারা গিয়েছিল, মানে বিধ্বস্ত হয়েছিল, এবং বহুল আলোচিত 2014 সালের 8 মার্চের মালয়েশিয়া এয়ার ফ্লাইট নিখোঁজ, যেটি হয়েছিল 370, 239 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। তো এই সবই ধারণা করা হচ্ছে যে পাইলটের কারণে এই দুর্ঘটনাগুলোর শিকার হয়েছে। আপনার অভিজ্ঞতা দিয়ে বলবেন কি যে এর কারণ কি এবং এ থেকে বেরিয়ে আসার উপায় কি, পরামর্শ কি আপনার?
অ্যাকচুয়ালি হয় কি পাইলটদের স্বাস্থ্যগত কারণ, যেটা প্রত্যেকটা ছ মাস পর পাইলটদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হয়, ফিজিক্যালি তাদের ফিট থাকতেই হয় এক নাম্বার। দ্বিতীয়ত হয় আবহাওয়ার কারণে হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেক সময় অবতরণ করতে গেলে পরে অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্টলি একটা হয়েছিল এয়ার এশিয়ার একটা এয়ারক্রাফ্ট, সেটাও হাই অল্টিটিউড থেকে চল করে গিয়েছে, কিন্তু সাধারণত দে রিকভার, এয়ারক্রাফ্ট ক্র্যাশ হওয়া খুব খুব মুশকিলের ব্যাপার।
তো এখন আপনার পরামর্শ কি হতে পারে এই এই অবস্থা থেকে বেরিয়ে আসার, মানে পাইলটদের কারণে যেন দুর্ঘটনা না ঘটে কি করা উচিত?
হ্যাঁ, পাইলটদের কারণে দুর্ঘটনা যাতে না ঘটে সেটার জন্য একটা নিয়ম আছে, যখন দুই পাইলট যখন অপারেট করে সেখানে একজন বেরিয়ে গেলে আরেকজন রিপ্লেসমেন্ট একটা কেবিন ক্রু বা ককপিটে থাকতে হয়, প্রেজেন্ট থাকতে হয় ফর অ্যাসিস্ট্যান্স, সেই জিনিসটা এখানে ছিল না, যার জন্য এই ঘটনাটা ঘটতে খুব সহজ হয়েছে ওদের জন্য। আর অ্যাব নর্মাল যেরকম মিডল ইস্টে টুইন টাওয়ার যেগুলো করা হয়, এগুলো তো সব ফান্ডামেন্টালিস্ট বা ফ্যানাটিক লোকগুলো করেছে, এগুলা ওগুলো সাধারণত সিভিল অপারেশনে হয় না। এই আর এভিয়েশনে এত সতর্কতা অবলম্বন করে, সেটা মেনটেন্স হোক বা যে প্রসিডিওর পাইলটসে ফলো করে, তার জন্য দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম, আনলেস এটা ডেসপারেট কেউ কিছু যদি না করে থাকে। সেটাই হচ্ছে আমার একমাত্র জিজ্ঞাসা এবং উত্তর।
ধন্যবাদ ক্যাপ্টেন সাহাব, আপনি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের জন্য সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিজ্ঞান পর্ব, এখন আজকের বিজ্ঞান পর্বও প্লেন বা উড়োজাহাজ সংশ্লিষ্ট বিষয় নিয়েই। প্লেনে অধিক দূরত্বে যাতায়াতের কারণে সময়ের তারতম্য ঘটে যায় এবং যাত্রীদের জেট ল্যাগে ভুগতে হয়। এ থেকে আরোগ্য লাভের উপায় কি, তা নিয়েই রিপোর্ট করেছেন ভয়েস অফ আমেরিকার রোজেন স্কার্বল, আপনাদের শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
মানবদেহ আলোতে প্রভাবিত হয়, মানুষের শরীরের অভ্যন্তরে যে জৈবিক ঘড়িটি রয়েছে তা আলো এবং অন্ধকারে সাড়া দেয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অধ্যয়নরত ছাত্র লোগান রবার্টস বলেছেন, মানুষের মতো ফ্রুট ফ্লাইস অর্থাৎ ছোট ছোট মাছির মস্তিষ্ক দিন এবং রাতের আলো অন্ধকারে প্রভাবিত হয়। গবেষণাগারে তিনি এবং তার সহকর্মীরা এই ছোট মাছিগুলো বেঁচে থাকা অবস্থায় এদের মস্তিষ্ক অপসারণ করে তা নিয়ে গবেষণা করেছেন। তারা দুঘণ্টা অন্তর আলো জ্বালিয়ে এবং নিভিয়ে এই মাছিগুলোর ওপর দিন রাতের চক্রের প্রভাব ফেলেছেন। লোগান রবার্টস বললেন,
So these five brains are genetically modified so that this clock protein period, the activity is measured by it. The amount of light these single neurons emit.
তিনি বললেন, তারা লক্ষ্য করেছেন মস্তিষ্কের কোষগুলোর কার্যক্রম পরিবর্তন হয় যখন সরাসরি তাদের ওপর আলো প্রতিক্ষেপণ করা হয়। কোষগুলো দলের ভেতর ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখনই তা শরীরের নার্ভাস সিস্টেমে প্রভাব পড়ে এবং জেট লেগের অভিজ্ঞতা হয়। রবার্টস বললেন, এ অবস্থায় নির্দিষ্ট কিছু নিউরনের মধ্যকার সংযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, তবে তা কিন্তু ততটা খারাপ নয়, কারণ অধিক দূরত্বে ভ্রমণের আগে যদি লাইট থেরাপি অর্থাৎ আলোক্ষেপণ চিকিৎসা দেওয়া হয় তবে সাময়িকভাবে দেহের জৈবিক ঘড়িকে নিয়মের মধ্যে আনা যায় এবং তাতে করে গন্তব্যে পৌঁছানোর পর জেট লেগের উপসর্গগুলো কমে
যায়।
রবার্টস বললেন, যদি ভ্রমণের আগে আলোক্ষেপণ চিকিৎসা করা যায় তবে জেট লেগ থেকে আরোগ্য লাভ দ্রুততর হবে। তাছাড়াও রবার্টস বলেছেন, জৈবিক ঘড়ির দিন এবং রাতের চক্রে ব্যাঘাত ঘটলে অন্যান্য শারীরিক রোগ ব্যাধি যেমন ডায়াবেটিস, ক্যান্সার, স্নায়ুবিক রোগ, পার্কিনসন্স এবং আলজাইমারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তির বার্ষিকীতে হোয়াইট হাউস থেকে প্রচারিত সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছেন, তাঁর কথায়, 45 বছর আগে পরমাণু অস্ত্রপ্রসার নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বব্যাপী যৌথ প্রয়াস এবং প্রতিশ্রুতির মাধ্যমে এই চুক্তির আওতায় অংশগ্রহণকারী দেশগুলির জন্য যা ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারকরণে, পরমাণু অস্ত্র বিস্তার রোধে এবং পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের যে উন্নয়ন ঘটিয়েছে তাকে সাধুবাদ জানাতে হয়। শীতলযুদ্ধের বিভীষিকার সময় থেকে যুক্তরাষ্ট্র এযাবৎ তার পরমাণু মজুদকরণ 85% কমাতে সমর্থ হয়েছে। প্রেসিডেন্ট ওবামা বলেন তাঁর কথায়, যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ছাড়া শান্তিময় এবং নিরাপদ বিশ্ব আশা করে। পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি আজ অত্যাবশ্যকীয়। আমরা যদি একত্রিত হয়ে সম্মিলিতভাবে পরমাণু অস্ত্র বিস্তার রোধে এবং তার বাধ্যবাধকতা পুরোপুরি মেনে না চলি, তবে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে আমাদের প্রয়াস সফল হতে পারে না। যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তির বাধ্যবাধকতা মেনে চলেছে এবং পরমাণু অস্ত্রপ্রসার রোধ আরও জোরদারকরণে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট ওবামা বলেন তাঁর কথায়, যুক্তরাষ্ট্র তার নিরাপত্তায় পরমাণু অস্ত্র যে ভূমিকা রাখে তার প্রশমনে এবং তার আকার কমিয়ে আনতে সমর্থ হয়েছে। প্রেসিডেন্ট ওবামা বলেন, ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণে বাধা দিতে P5+1 অংশীদার দেশসহ পরমাণু অস্ত্রপ্রসারের রোধে প্রতিশ্রুতি ছিল আমাদের প্রয়াসের মুখ্য বিষয়। আন্তর্জাতিক আণবিক সংস্থা নিরাপদ এবং অরক্ষিত পরমাণু জ্বালানি এবং প্রযুক্তির উন্নয়নে এক সবিশেষ ভূমিকা রাখতে পারে এবং তা যে শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের নিমিত্ত তা নিশ্চিত করে। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমরা পরিবেশ উন্নয়নে এবং রক্ষার্থে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সুফল তখনই উপলব্ধি করতে পারব যদি আমরা আশ্বস্ত হতে পারি যে সেই শক্তিকে অস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করা হবে না। তিনি বলেন, পরমাণু অস্ত্রবিরতি চুক্তির নবম পর্যালোচনা সম্মেলনের প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমরা পরমাণু অস্ত্রপ্রসারের রোধে স্বাক্ষরদানকারী অন্যান্য দেশের সঙ্গে চুক্তিটির উজ্জীবনী জোরদার করার প্রয়াস চালাব, যা বিশ্ব নিরাপত্তার জন্য আজ অত্যন্ত প্রয়োজনীয়।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যানপেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন, জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন ফাইজু পাগলা কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, আজ দুপুরে আমি আপনাদের পাঠানো উপহারটি হাতে পেয়েছি। উপহারটি পেয়ে আমার চেয়ে বেশি খুশি হয়েছে আমার পিচ্ছি বোনটি। উপহার পাঠানোর জন্য আমার বোনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। চিঠি লিখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি লিখেছেন চিন্ময় মাহাতো, প্রেসিডেন্ট গাইড ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নির্মল মাহাতো রোড, কাদমা, জামশেদপুর থেকে। আপনার দীর্ঘ ইমেলের অংশবিশেষ পড়ছি। লিখেছেন, আমি বহুবার ইমেল পাঠিয়েছি কিন্তু কোনো সাড়া পাইনি। 20 ফেব্রুয়ারি আপনাদের পাঠানো ক্যালেন্ডার পেয়েছি। ভাই নির্মল মাহাতো, শুনে ভালো লাগছে যে আপনাদের হাতে ক্যালেন্ডার পৌঁছতে শুরু করেছে। আর অনেকগুলো ক্যালেন্ডার পাঠানোর কথা বলছেন, সেটা আপাতত সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। আর আপনারা যারা ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করে থাকেন, তারা কিন্তু আমাদের অনুষ্ঠান অনলাইনে আপনারা কিন্তু সরাসরি শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla, এবং প্রতিদিনের অনুষ্ঠানে আপনারা যদি ক্লিক করেন তাহলে বাংলাদেশ সময় রাত 10টায় এবং ভারতে 9:30 সময় আপনারা আমাদের অনুষ্ঠান সরাসরি শুনতে পারেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন সেলিনা আক্তার, ফ্যামিলি লিসনার্স ক্লাব, আলী সাহারদি, বন্দর, নারায়ণগঞ্জ থেকে। ছোট্ট একটি চিঠি লিখেছেন। লিখেছেন, VOA এর আমি একজন পুরনো শ্রোতা, সেই 1990 সাল থেকে শুনছি এবং আদ্য অবধি শুনে আসছি। আমার জন্য ক্যালেন্ডার পাঠাবেন। ভাই সেলিনা আক্তার, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। এর পরের ইমেলটি লিখেছেন খালিদ চৌধুরী, অ্যাডভোকেট, জজকোর্ট, দিনাজপুর থেকে। লিখেছেন, আমাদের সংবাদ অনুষ্ঠান ভালো লাগে এবং অন্যান্য অনুষ্ঠানগুলো খুব চমৎকার, সেই সঙ্গে ক্যালেন্ডার পাঠানোর কথা বলেছেন। ভাই খালিদ চৌধুরী, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। চিঠির জন্য ধন্যবাদ। এর পরের ইমেলটি লিখেছেন এম সবুজ মাহমুদ, প্রেসিডেন্ট নির ইউনিটি DX ক্লাব, গ্রাম তার্তাপাড়া, মাদ মাদারগঞ্জ জামালপুর থেকে লিখেছেন। লিখেছেন বাসন্তী, শুভেচ্ছা রইল ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সবার জন্য। আপনার জন্য শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই কুশলে আছেন। শুনছি ভয়েস অফ আমেরিকা নিয়মিত। হ্যালো ওয়াশিংটন বেশি বেশি শুনি, কারণ এখানে সর্বস্তরের শ্রোতা পাঠকদের মতামত গ্রহণ ও মূল্যায়ন করা হয়ে থাকে। বাংলা বিভাগের জয়যাত্রা অব্যাহত থাকুক ও শুভকামনা সবার জন্য। আর হ্যাঁ, আমাদের ক্লাবের জন্য 2015 সালের নতুন ক্যালেন্ডার এবং ও অন্যান্য উপহার সামগ্রী পাঠাবেন। আবারও লিখব। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য, অনেক ধন্যবাদ। আপনাদের ক্লাবের জন্য 2015 সালের ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যারা আমাদের কাছে লিখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের কাছে ইমেল করে, ফেসবুক ফ্যান পেজে এবং ডাকযোগে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন। সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মনে করিয়ে দিই, দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে রোববার রাত পোহালেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল 9:30 শুরু হবে দুই আয়োজকের শিরোপা নির্ধারণী ম্যাচ বাংলাদেশ সময় রোববার সকালে। এই নিয়ে সপ্তমবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া, আর নিউজিল্যান্ড এবারই প্রথম খেলতে চলেছে বিশ্বকাপের ফাইনালে। বিশ্লেষকদের মতে এবারের বিশ্বকাপে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড, আবার নানা সংকট সত্ত্বেও নিজেদের আঙিনায় সবসময়ই অজেয় রূপে দেখা দেয় অস্ট্রেলিয়ার রয়েছে 6টি ফাইনাল খেলার অভিজ্ঞতা। সবকিছু বিবেচনায় ক্রিকেট বিশেষজ্ঞরা ফাইনালটিকে আখ্যা দিয়েছেন বড় ভাই আর ছোট ভাইয়ের লড়াই হিসেবে। আগামী সোমবার 30 মার্চ আমাদের রেডিও অনুষ্ঠান আধ ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা প্রচারিত হবে। অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে থাকছে বিশেষ আয়োজন। এবারের বিশ্বকাপ কেমন হলো এ বিষয়ে সরাসরি আপনার মতামত জানাতে 2022609998 এই নম্বরে বা প্রশ্ন করতে বা মন্তব্য পাঠাতে পারেন। bangla@voanews.com ইমেলে কিংবা ফেসবুক ফ্যান পেজেও আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। এখন বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে, পড়ছেন আনিস আহমেদ।
নাইজেরিয়া জাতীয় নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। বোকো হারাম বিদ্রোহের কারণে এই নির্বাচন 6 সপ্তাহ বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। মনে করা হচ্ছে এই নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ফলাফল পেতে কিংবা এই সম্পর্কে আঁচ অনুমান করতে বেশ খানিকটা সময় লাগবে। নির্বাচন পূর্ব জরিপে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং তার প্রতিদ্বন্দ্বী নাইজেরিয়ার প্রাক্তন সামরিক শাসক জেনারেল মোহাম্মদু বুহারির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সোমালিয়ার রাজধানীতে আল শাবাব জঙ্গি গোষ্ঠী যে একটি হোটেল অবরুদ্ধ করে রেখেছিল, সেখানকার নিরাপত্তা বাহিনী সেই অবরোধ ভেঙে দিয়েছে। সোমালিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ আব্দি মারেই বলেন যে সরকারি সৈন্যরা সেখানকার স্থানীয় সময় সকাল 8:30 হোটেলটির নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করে। তিনি সংবাদদাতাদের বলেন যে কয়েকজন সৈন্য, হোটেলের নিরাপত্তারক্ষী, 6 জন অসামরিক লোক এবং আক্রমণকারী 6 জন সহ মোট 20 জন নিহত হয় এবং আহত হয় আরও 28 জন। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর্রাব্বু হাদি মিশরের শারমাল শেখে আরব লীগের শীর্ষ বৈঠকে হুতি বিদ্রোহীদেরকে ইরানের পুতুল বলে অভিহিত করেছেন। ইরান সমর্থিত বিদ্রোহীদের কথা উল্লেখ করে তিনি বলেন, তার কথায়, ইরানের এই পুতুলদের বলছি তোমরা তোমাদের রাজনৈতিক অপরিপক্কতার কারণে ইয়েমেনকে ধ্বংস করছ। ইরান অবশ্য হুতিদের অর্থায়ন এবং প্রশিক্ষণ দেওয়ার কথা অস্বীকার করেছে। এদিকে সৌদি আরব বলছে যে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযান শুরু করার আগে তাদের নৌবাহিনী ইয়েমেনের দক্ষিণ শহর এডেন থেকে 86 জন বিদেশি কূটনীতিককে অন্যত্র সরিয়ে নিয়েছে। শনিবার তৃতীয় দিনের মতো জঙ্গি বিমান সেখানে আক্রমণ অব্যাহত রেখেছে। সুইজারল্যান্ডের লসানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আজ এক নতুন গতি সঞ্চার হয়েছে, ঠিক যখন এ ব্যাপারে প্রাথমিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসছে। ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কার্টিস বায়নাম, স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.